श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे अर्जुने हरे कृष्णा 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 हरे 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 राम 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 अर्जुने हरे नाम संकीर्तन की प्रभुपाद की गौर प्रेमानंदे आज के इस शुभ पवित्र दिवस ग्वालपाड़ा निवासी श्रीजुक्त फणीभूषण नेताईराम दास अधिकारी प्रभु वासभवने आज के पवित्र दिने भक्त संगे राधा माधव मंदिर प्रतिष्ठा उत्सव उपलक्षे जे सब भक्त मंडली उपस्थित है सर्वप्रथमे अंतर्जातीय कृष्ण भावनामृत संघ तथा इस्कन प्रधान कार्यालय श्री मायापुर चंद्रोदय मंदिर पक्ष के सकल के असंख्य धन्यवाद ज्ञापन कर भक्तरा सर्वदा चार्टि स्थान निजेद के रखार चेष्टा करते चैतन्य भागवते बना जे तुलसी गंगा वैष्णव एवं भागवत ये चार्टि स्थान भगवान सर्वत सब समय विद्यमान थाके तुलसी कृष्ण प्रिया সেজন্য ভক্তরা যখন ভাগবত আলোচনা করবে ভক্ত সঙ্গ করবে তুলসী থাকবে পাশে যদিও মন্দির সেখানে আছে সেজন্য তুলসী অবশ্যই পাশে থাকবে এমনি ভক্তরা চব্বিশ ঘন্টা তারা তুলসীকে সম্মান করে এবং অন্যান্য বাইরের লোক বৈশাখ মাসে তারা কি করে তুলসীর সেবা করে জল ধারা দেয় বৈশাখ মাসটা কিন্তু ভক্তরা সবসময় তুলসী সেবাতে নিযুক্ত থাকে সকাল বিকাল মধ্যাহ্নে ভোগ লাগাবে তুলসী মন্দিরে থাকবে তুলসী মন্দিরে ভোগ লাগানোর সময় তুলসী পাতা দিতে হয় নালে ভগবান গ্রহণ করেন না তুলসী পাতা না থাকে এই জন্য গঙ্গা আজকে গঙ্গা পূজা আজকে দিনে গঙ্গা মাতা গোস্বামী আবির্ভূত হয়েছেন এবং জগন্নাথের চরণ থেকে পুরীতে গঙ্গা নিঃসৃত হয়ে সেই পুরীতে শ্বেতগঙ্গা আছে সেখানে গঙ্গা মাতাকে স্রোতে ভাসিয়ে জগন্নাথ তার মন্দিরের ভিতরে নিয়ে চলে গেলেন গঙ্গা জগন্নাথের চরণ থেকে বেরিয়ে শ্বেতগঙ্গায় প্রবেশ করে গঙ্গা মাতা অর্ধরাত্রিতে স্নান করছিলেন বারুণী স্নান এসেছে ভাবছিলেন আমি গঙ্গা স্নান করতে যাব জগন্নাথ বললেন যে দেখো তোমাকে দূরে যেতে হবে না এখানেই গঙ্গা আছে তুমি শ্বেত গঙ্গায় স্নান করো তাহলে গঙ্গার স্পর্শ পাবে তাই যখন গঙ্গা মাতা তিনি গঙ্গা শ্বেত গঙ্গায় যে স্নান করতে উঠেছেন গিয়েছেন তখনই জগন্নাথের চরণ থেকে গঙ্গা দেবী এসে একদম উত্তাল তরঙ্গ করে তাকে ভাসিয়ে জগন্নাথ ভিতরে নিয়ে চলে গেলেন তখন পাণ্ডারা দেখছে জগন্নাথ মন্দিরের ভিতরে কোলাহল হচ্ছে কীর্তন হচ্ছে বেদ মন্ত্র ধ্বনি উচ্চারণ হচ্ছে
বহু লোক রয়েছে বাইরে থেকে তারা এরকম শুনছে রাত্রিবেলায়, আর গঙ্গা মাতা নিজে দেখছেন যে সম্পূর্ণ ক্ষেত্রবাসী সবাই স্নান করছে এবং বেদ মন্ত্র উচ্চারণ করছে তিনি দেখছেন। কিন্তু যখন পূজারীরা নির্দেশ করল, পূজারীরা অনুরোধ করলো রাজার কাছে গিয়ে যে অর্ধরাত্রিতে মন্দির থেকে শব্দ আসছে, বহু লোকের কোলাহল হচ্ছে, আমরা বুঝতে পারছি না, এখানে তো লক করা আছে, কিন্তু কেন এরকম ধ্বনি আসছে? তখন রাজা বললেন খুলে দেখো। খুলে দেখছে যে গঙ্গা মাতা, তার আগের নাম ছিল শচী দেবী, বাংলাদেশের তিনি রাজশাহী জেলায় এক গ্রামের এক রাজকন্যা ছিলেন। তার গুরুদেবের নির্দেশে তিনি পুরী ধামে অবস্থান করছিলেন এবং তখনকার রাজা মুকুন্দদেব, জগন্নাথের রাজা, তাকে সেই স্থান দিয়েছিলেন গঙ্গা, যে শ্বেত গঙ্গার কাছে জায়গা দিয়েছিলেন। গঙ্গা মাতা সেখানে একা একা তিনি রয়েছেন, তখন তাকে কারাগারে নিয়ে গেছে, ভাবছে এই গঙ্গা মাতা তখন পুরীতে বিখ্যাত প্রশংসিত একজন তিনি ভাগবত বক্তা ছিলেন, তাকে সবাই সম্মান করত, কিন্তু দেখছে জগন্নাথ মন্দিরের ভিতরে অর্ধরাত্রিতে, তখন তাকে গ্রেপ্তার করে জেলে রাখা হয়েছে। হচ্ছে ইনি জগন্নাথের অলঙ্কার চুরি করতে এত রাত্রি এর ভিতরে রয়েছে। তখন জগন্নাথ রাজাকে স্বপ্নাদেশ করলেন যে এই গঙ্গা মাতা নির্দোষ, আমি তাকে আমার মন্দিরে প্রবেশ করিয়েছি, সে বারুণী স্নানে গঙ্গায় যাওয়ার জন্য মনস্থ করেছিল, তো আমি চাইলাম না এই শ্রীক্ষেত্র ধাম পুরী ধাম থেকে সে চলে যাক গঙ্গা স্নান করতে, আমি যখন এই নীলাচলে আছি গঙ্গাও এখানে রয়েছে, তাই এটা জানানোর জন্য গঙ্গা কাছে দূরে যেতে হবে না, এই পুরীতেও গঙ্গা আছে, তাই আমি তাকে আদেশ করেছিলাম যে শ্বেত গঙ্গায় স্নান করো, তাহলে তোমার গঙ্গা স্নান হয়ে যাবে, তাই আমার চরণ থেকে গঙ্গাকে আমি প্রবাহিত করে তাকে আমার মন্দিরে আমি সেই গঙ্গার পুষ্করিণীর ভিতর দিয়ে আমি তাকে প্রবেশ করিয়েছি। তো ভগবান অঘটন ঘটন পটে আসে, যে কোনো অলৌকিক ঘটনা তিনি ঘটাতে পারেন। পুষ্করিণীর ভিতর দিয়ে মন্দিরে এখনো একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে জগন্নাথ নিয়ে গেছিলেন, তিনি সেই সুড়ঙ্গ করেছেন জগন্নাথ। জগন্নাথের ইচ্ছায় যে কোনো জায়গায় কত কিছু হতে পারে, তাই সেই জগন্নাথ রাজাকে আদেশ করার পরে তাকে কারামুক্ত করলেন এবং জগন্নাথ বললেন যে মুকুন্দদেব, তুমি এই গঙ্গা মাতার কাছে আশ্রয় নাও, ক্ষমা চাও, দীক্ষা গ্রহণ করো, এবং সেই সব ব্রাহ্মণরা যারা তোমার কাছে কমপ্লেন করেছিল তারাও যেন গঙ্গা মাতার কাছে গিয়ে ক্ষমা চায়, আশ্রয় নেয়, তার থেকে দীক্ষা গ্রহণ করে। এই গঙ্গা মাতা গোস্বামী তিনি রাজকন্যা হয়েও বিষয় দিকে আসক্ত ছিলেন না, তিনি বৃন্দাবনে ভজন করেছেন, বৃন্দাবনে তিনি সর্বদা এত বৈরাগ্যের সহিত ভজন করতেন, ঝাড়ু দিতেন কুঞ্জবন ইত্যাদি এবং সেখানে অনেক সেবা করতেন। গদাধর পণ্ডিত গোস্বামীর শিষ্য অনন্ত আচার্য, তার শিষ্য হচ্ছেন হরিদাস গোস্বামী, তাঁর থেকেই এই গঙ্গা মাতা দীক্ষা গ্রহণ করেছিলেন, পরীক্ষা করেছিলেন। প্রথমে গঙ্গা মাতা গোস্বামী যখন হরিদাস গোস্বামীর কাছে গিয়ে দীক্ষা নিতে চাইলেন, আশ্রয় নিতে চাইলেন, তখন উনি প্রত্যাখ্যান করলেন যে তুমি রাজকন্যা, এই বৃন্দাবনে তোমার ভজন যোগ্য নয়, তুমি বাড়ি ফিরে যাও। কিন্তু সেই গঙ্গা মাতা তিনি বলেন না, আমি এখানে ভজন করতে এসেছি, রাজ সমস্ত কিছু ঐশ্বর্য ত্যাগ করে এসেছি, এখানে আমি সেবা করব, আপনার আশ্রয় হতে চাই। এবং সেই হরিদাস গোস্বামী দেখলেন যে গঙ্গা মাতা কিভাবে বৈরাগ্য মাধুকরি করে ভিক্ষা করে চলছে, রাজকন্যা হয়ে ভিক্ষা করছে, এসব দেখে তখন হরিদাস গোস্বামী তাকে ডেকে বলেন, ঠিক আছে তুমি যোগ্য আমার কাছ থেকে দীক্ষা গ্রহণের। অনেক সময় আমাদের ইস্কনে সব পরীক্ষা হয়, দীক্ষা দিতে গেলে আগে পরীক্ষা করা, এটা হচ্ছে পরম্পরার শিক্ষা, সহজে দীক্ষা পাওয়া যায় না। আজকাল যেমন সহজ হয়ে গেছে, গুরু এলো দীক্ষা দিয়ে দিল, কি করছে না করছে দেখে নেবে। ধ্রুব মহারাজ ভগবানের আরাধনা করতে চাইছে, কিন্তু নারদ মুনিকে ভগবান পাঠিয়েছিলেন, আর নারদ মুনি তাকে পরীক্ষা করলেন যে তুমি রাজপুত্র, বাড়িতে ফিরে যাও, খেলাধুলা করো, পড়াশোনা করো, বড় হও। কিন্তু ধ্রুব 5 বছর শিশু অটল, না না আপনি যদি জানেন ভগবান কোথায় আছে, কি করে তাকে পাওয়া যাবে সেই শিক্ষা দিন, আমি রাজদরবারে ফিরব না। এরকম অনেক সময় গুরু পরীক্ষা করে, সেজন্য গুরুতে আসক্ত হতে হবে। গুরুতে আসক্ত হলেই সেই গুরুদেব যদি দীক্ষাও নাও দেয় সেটাই দীক্ষা, কিন্তু গুরুদেব দীক্ষার মাধ্যমে সংস্কার করেন, সেবা প্রদান করেন, অধিকার দেন এবং গৃহে ভজন করতে পারবে। ভজন মানে ভগবত সেবা। ভক্তিবিনু ঠাকুর তিনি গৃহস্থ ছিলেন, তিনি ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট ব্রিটিশের সময়, অত বড় রাজকর্মচারী। তো তিনিও গৌড়ীয় বৈষ্ণব আচার্য, তো এটাই হচ্ছে আমাদের পন্থা। গুরুদেব সবসময় পরীক্ষা করবেন, এই জন্য আমাদের ইস্কনে 1 বছর 2 বছর বহু বছর পর্যন্ত পরীক্ষা করা হয়। শ্রীল প্রভুপাদ যখন পাশ্চাত্য দেশে গিয়েছিলেন তখন তার কাছে দীক্ষা নিতে এসছে, প্রভুপাদ বলছেন আগে সদাচারী হতে হবে, সদাচার না গ্রহণ করলে তোমরা দীক্ষা পাবে না, সেজন্য অভ্যাস করো, হরিনাম জপ করা। তোমরা হয়তো ভাবছো যে কি করে এই মৎস্য মাংস ত্যাগ করবো, এই নেশা ত্যাগ করবো, অবৈধ সঙ্গ ত্যাগ করবো, দ্রুত ক্রীড়া ত্যাগ করবো, এটা তো ইম্পসিবল বিদেশিদের জন্য। তো প্রভুপাদ বললেন তোমরা যদি হরিনাম করবে, প্রসাদ সেবা করবে, সাধুসঙ্গ করবে, তুলসী সেবা করবে, গীতা ভাগবত অধ্যয়ন করে তার শিক্ষায় শিক্ষিত হতে চেষ্টা করবে, এই অভ্যাসের দ্বারা তোমরা উচ্চ স্বাদ পাবে। ভগবদ গীতায় কৃষ্ণ বলেছেন, বিষয়া বিনিবর্তন্তে নিরহারস্য দেহীন রসবর্জং রসপ্রিয়স্য পরম দৃষ্ট নিবর্ততে। সেই পরম স্বাদ যখন ভগবানের সাথে সম্পর্ক যুক্ত হবে কিছু, সেটা যখন গ্রহণ করবে সেটা হচ্ছে শ্রেষ্ঠ। ভগবানের সাথে যুক্ত নয় এমন কিছু বস্তু সেটি নিম্ন রস, সেটা নিচে নিয়ে যাবে, নরকে নিয়ে যাবে। সে আসক্তি আমাদের বারবার চক্রে ঘুরাবে, মনুষ্য কীট পতঙ্গ বহু জনিতে দেহ ধারণ করতে হবে। সেজন্য ভগবানের সাথে সম্বন্ধ যুক্ত করে, যেন তুলসী সম্পর্ক যুক্ত, ভগবানের নিবেদন যখন হবে শাক সবজি সেটা ভগবানের সাথে সম্বন্ধ যুক্ত হয়ে গেল, প্রসাদ এগুলি গ্রহণ করো, ভগবানের নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম ভগবান অভিন্ন। যখন বদ্ধজীব এগুলি করতে থাকবে, প্রভুপাদ শিখালেন সারা বিশ্বে, তাই উনি নিজে গিয়ে হরে কৃষ্ণ মন্ত্র করলেন, প্রসাদ দিলেন, গীতা ভাগবত শিখালেন, ভক্ত সঙ্গ তুলসীর সঙ্গ, এবং বললেন যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই, তোমরা নিজেদের বাড়িটাকেও গোলক বৃন্দাবনে পরিণত করতে পারব। তো সেজন্য আমরা ইস্কন প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদের নির্দেশ অনুসারে আমরা জগতে সেই শিক্ষাই প্রদান করে থাকি, আচার্যদের শিক্ষা। আচার্যরা ভগবানের শিক্ষাকে আচরণ করে জগতে তারা শিক্ষান। তারা বললেন প্রত্যেক বাড়ি যেন বৃন্দাবনে পরিণত হয়। কি করে হবে? তোমার 24 ঘন্টা যদি ভগবানের সেবা হবে তাহলে সেই বাড়িটাও বৃন্দাবন হয়ে যাবে। তোমাকে কোনো কর্ম ত্যাগ করতে হবে না, যে কর্ম ভগবানের সাথে যুক্ত হয়ে যাবে, রান্না করা, ঝাড়ু দেওয়া, কথা বলা, গৃহস্থ হলে পুত্র উৎপন্ন করবে গৃহস্থরা, সেটাও যদি কৃষ্ণ সন্তান কামনা করে, কৃষ্ণ সেবার জন্য কামনা করে, আমাকে দেখবে এই জন্য পুত্র কামনা করে, ওটা কাম হয়ে গেল, ইন্দ্রিয় সুখ হয়ে গেল। যদি নিজের ইন্দ্রিয় সুখের জন্য আমাকে বুড়ো হলে দেখবে পুত্র এই জন্য পুত্র কামনা যদি কেউ করে ওটা কাম, অন্ধতম। পুত্র আপনাকে দেখবে কি করে? যদি সে পঙ্গু হয়ে জন্মায়, যদি বৃষ্টি আলো বাতাস এসব না থাকে, এইরকম ভাবে প্রভুপাল বললেন। উনি বিদেশে প্রচারে গিয়েছেন, বললেন আমি বৃন্দাবনে আছি, কি করে না আমি এখানে 24 ঘন্টা কৃষ্ণকে যুক্ত করে সব কর্ম সম্পাদন করছি। তো ঠিক, তিনি সবাইকে বললেন তোমরাও যদি কৃষ্ণকে সম্পর্ক যুক্ত করে সবকিছু সম্পাদন করবে সেই স্থান বৃন্দাবনে পরিণত হবে। বৃন্দাবনে ব্রজবাসীরা তারা 24 ঘন্টা কৃষ্ণ স্মরণ করতেন, তারা ঘুমিয়ে থাকলেও সবসময় কৃষ্ণ চিন্তা বিভোর থাকতেন, এটা প্রভুপাদ জানালেন। সেই জন্য প্রভুপাদ তার মনোভাব ছিল যে প্রত্যেক মানুষ তারা কৃষ্ণ নাম করবে, কৃষ্ণ প্রসাদ সেবা করবে, নিজের বাড়িটাকে মন্দিরে পরিণত করবে, নিজের বাড়ি মন্দির হবে। তো আজকে আমাদের ফণীভূষণ নিতাই রাম দাস, লিখিত নাম, আগে নাম ছিল কি? ফণীভূষণ দাস, এমনি ফণীভূষণ ছিল, কিন্তু এখন ফণীভূষণ নিতাই রাম দাস অধিকারী, গুরুদেব প্রদত্ত নাম। যখন দীক্ষা হবে তখন তাকে গুরুদেব একটা আধ্যাত্মিক নাম প্রদান করেন। তো প্রভুপাদ তিনি তার মনোভাব পোষণ করলেন যে সমগ্র বিশ্বে মানুষ তারা ভগবত আরাধনা করবে, ভগবানের নাম করবে, বাড়িতে মন্দির প্রতিষ্ঠা করবে। এই জন্য প্রভুপাদ সারা বিশ্বে বড় বড় শহরে উনি মন্দির প্রতিষ্ঠা করেছেন। 108, ওনার 70 বছর বয়সে উনি পাশ্চাত্য দেশে গেছেন। আর সেখানে কেন গেছেন? না, গুরুর আদেশ। গুরু কেন আদেশ করলেন এই অভয়চরণ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদকে যে বিশ্বে সর্বত্র নাম প্রচার করতে হবে, ভাগবত ধর্ম স্থাপন করতে হবে? কেন না? যেহেতু কৃষ্ণ গৌরাঙ্গ রূপে এই কলিযুগে আবির্ভূত হয়েছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম, এই কথা মহাপ্রভু বলেছেন। তাই বৈষ্ণব আচার্যরা তারা সবাই চিন্তিত যে মহাপ্রভু বলেছেন এটা অবশ্যই হয়ে আছে। মহাপ্রভু কোন তার শুদ্ধ ভক্তকে কৃতিত্ব দিবেন, তো সেটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ উনি বুঝতে পেরেছিলেন। এই ইস্কনের প্রতিষ্ঠাতা অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী, এখন প্রভুপাদ নামে যিনি প্রতিষ্ঠিত সারা বিশ্ববাসীর কাছে। যুবক অবস্থায় কলেজে পড়ার সময় তিনি কালকাটা উল্টোডঙ্গা গৌড়ীয় মঠে গিয়েছিলেন তার এক বন্ধুর আমন্ত্রণে, যেখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সমস্ত গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা আচার্য বিদগ্ধ পণ্ডিত রাধারানীর প্রিয় সেবক বাসভানবী দেবী দ্বৈতায় কৃপাভয়ে, তো সেই ভক্তি সিদ্ধান্ত সুনিপুণ যিনি ভক্তিবিনু ঠাকুরের পুত্র, যে ব্রিটিশ সময় যে ভক্তিবিনোদ ঠাকুর কেদারনাথ দত্ত আগে নাম ছিল, এই শান্তিপুর উলাই যার জন্মস্থান, দাদুর বাড়িতে কেদারনাথ দত্ত দাদুর বাড়িতে আবির্ভূত হয়েছিলেন। তিনি ব্রিটিশের সময় রাজ কর্মচারী, ডেপুটি ম্যাজিস্ট্রেট, বিচার করতেন, দুই মিনিটে একটা বিচার শেষ। কি করে না, উনি ভক্ত ছিলেন, সমস্ত সিদ্ধান্ত বিচার ভাগবত পর করতেন, ভাগবতের উপরে। এই জন্য ব্রিটিশ সরকার পর্যন্ত ভয় পেত যে এত সুদক্ষ ব্যক্তি, এ আমাদের একদিন তাড়িয়ে দিবে হয়তো, এত বুদ্ধি, তীক্ষ্ণ বুদ্ধি। এই জন্য ব্রিটিশ সরকারও চাইত যে এই কেদারনাথ কেদার বাবু চাকরি ছেড়ে দিলে ভালো, এরকম ভাবত। তো এই ভক্তিবিনোদ ঠাকুরের প্রার্থনা জগন্নাথ দেবের কাছে ছিল, পুরীতে যখন উনি ছিলেন, হে জগন্নাথ, গৃহস্থ কিভাবে ভগবানের কাছে প্রার্থনা করবে, পুত্র কামনা করবে, ঠাকুরের কাছে প্রার্থনা করবে যে আমায় একটা পুত্র দিন যে তোমার কথা জগতে প্রচার করবে। তাই ভক্তিবিনোদ ঠাকুর শিখাচ্ছেন আচার্য রূপে, উনি গৃহস্থ কিন্তু বড় বড় সন্ন্যাসীরা তাকে প্রণাম জানায়, এই পরম্পরার মধ্যে তাকে রাখা আছে যে উনি মহাভাগবত ভগবানের নিজজন, হয়তো গৃহস্থ লীলা করছেন, বিবাহ করেছেন, পুত্র রয়েছে, কিন্তু সব কৃষ্ণের সুখবিধান। জগন্নাথের কাছে প্রার্থনা করেছেন, জগন্নাথ এমন একটি পুত্র দান করো আমাকে যে তোমার কথা জগতে বিস্তার করবে। তাঁরই পুত্র ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, যিনি 64 গৌড়ীয় মঠ স্থাপন করলেন, এবং তিনি এই অভয়চরণকে আদেশ করলেন কলেজের ছাত্র যুবককে, প্রথম দেখেই বুঝতে পারলেন যে এই ছাত্র সেই মহাপ্রভুর নিজজন, উনি জানতে পেরেছেন ত্রিকালজ্ঞ পণ্ডিত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ। বললেন যে তোমার উচিত, কোনোদিন আগে দেখেনি উনি, সাক্ষাৎও হয়নি, প্রথম সাক্ষাৎ দেখেই তাকে জানলেন এই সব কিছু সিদ্ধি লাভ করতে পারবে, জগতে মহাপ্রভুর কথা প্রচার করতে পারবে। তাকে বললেন তুমি শিক্ষিত যুবক, তোমার দায়িত্ব ভাগবত ধর্ম জগতে প্রচার করা ইংরাজি ভাষাভাষীতে, কেন মহাপ্রভু বলেছেন পৃথিবীর সর্বত্র তার নাম প্রচার হবে। এই অবচরণ যুবক অবস্থায় আদেশ প্রাপ্ত হয়েছিলেন, পরবর্তীকালে তিনি গৃহস্থ হয়েছেন। আর এই অভয়চরণের বাবাও ভক্ত বৈষ্ণব, বড় ব্যবসায়ী, বস্ত্র ব্যবসায়ী ছিলেন কলকাতাতে। সেদিন দেখছি একটা কীর্তনিয়া উল্টো পাল্টা বলছে, বলছে এই অভয়চরণ এ বিদেশি, এরকম করে বলছে, সবাইকে ব্যাখ্যা করে শোনাচ্ছে, এই যে ইসকনের প্রতিষ্ঠাতা ও বিদেশি, আপনারা জেনে রাখুন, এরকম বলছে। ইন্দিরা গান্ধী যখন ছিল তখনও এখানকার কিছু অপসম্প্রদায় সংস্থা, যারা ওই দেশের সেবা করার সংস্থা সুসাইড করছে, গরিব লোকদের খাওয়ায়, হসপিটাল খুলে, এরকম ধরনের সংস্থা আছে কিছু কিছু, তারাও ইন্দিরা গান্ধীকে লিখছিল যে ইসকনের প্রতিষ্ঠাতা ও বিদেশি, এখানে ঢুকছে বিদেশিদের নিয়ে যেন না আসে। ইন্দিরা গান্ধীকেও বলেছিল, প্রভুপাদের একটা লেকচার রয়েছে, ইংরাজি লেকচার দিতে দিতে বাংলা সেখানে রয়েছে কিছু অংশ। তো কলকাতার একটা মেয়ে ইন্দিরা গান্ধীর সেক্রেটারি ছিল, আমি নামটা ভুলে গেছি, ইন্দিরা গান্ধীর সাথে থাকতো বেশিরভাগ, তার সেক্রেটারি কাজ করতো, কলকাতার মেয়ে ছিল। তো প্রভুপাদ ওই মেয়েটাকে বলেছিলেন যে তুমি তো ইন্দিরা গান্ধীর একটা কাছের লোক, তুমি একটু বলো যে আমরা কিভাবে এই ভারতীয় সংস্কৃতি, গীতা ভাগবতের শিক্ষা বিভিন্ন স্থানে আমরা প্রচার করতে পারি, সে তো প্রধানমন্ত্রী সাহায্য করতে পারে, তুমি একটু বলো। তখন ওই মেয়েটি বলল যে প্রভুপাদ, ইন্দিরা গান্ধী তো আপনার প্রতি খারাপ দৃষ্টিতে রেখেছে, কেন না এখানকার অন্যান্য সম্প্রদায়ের মিশনের লোকেরা আপনাকে বিদেশি বলে চিঠি দিয়েছে যে এখানে ভারতকে দখল করার চেষ্টা করছে, অনেক বিদেশিদের নিয়ে আসছে, এ সাবধান। তখন সেই মেয়েটি ইন্দিরা গান্ধীকে বুঝিয়েছিল যে আমার বাবার বন্ধু হচ্ছে এই প্রভুপাদ, তার বাড়ি কলকাতা, অভয়চরণ দে নাম, তার বাবার নাম গৌরমোহন দে। তো সেই মেয়েটা ইন্দিরা গান্ধীকে বুঝিয়েছিল। তো পরবর্তীকালে প্রভুপাদ নিজেও চিঠি দিয়েছিলেন, কিন্তু ইন্দিরা গান্ধী অতটা প্রথমে গুরুত্ব দেয়নি। পরে ইন্দিরা গান্ধী ইস্কনের প্রচারকে সাহায্য করেছিল। আমাদের যখন পদযাত্রা শুরু হলো, দ্বারকা থেকে সারা ভারতবর্ষ পরিভ্রমণ করবে, পরে মায়াপুর ধামে আসবে মহাপ্রভুর 500 বছর পূর্তি উপলক্ষে, 2 বছর পদযাত্রা হেঁটেছিল, এখন পদযাত্রা চলছে সারা ভারতে। তো তখন ইন্দিরা গান্ধী 84 সালে তখন অনুমোদন করেছিল এবং ভারত সরকারের বিভিন্ন রাজ্যকে বলে দিয়েছিল যে ইস্কন এই পদযাত্রা যে যে স্থান দিয়ে যাবে সেখানে যেন তাদের সুরক্ষা দেওয়া হয় এবং সাহায্য করা হয়। তখন এভাবেও ইন্দিরা গান্ধী সাহায্য করেছিল, যে এটা যখন বুঝতে পেরেছিল যে না, প্রভুপাদ বিদেশি নয়, প্রভুপাদ ভারতীয় লোক। তো এই কয়েকদিন আগে একটা কীর্তনিয়া অপপ্রচার করছে, অনেক শিক্ষিত লোক অপপ্রচার করছে, কেন না, প্রভুপাদ যে শিখাচ্ছেন যেটি আত্মার ধর্ম, আমরা সবাই দেহসুখ চাই, আসুরিক ধর্ম গ্রহণ করতে চাই, অসুরেরা দেহসুখ চায়। অনেক সংস্থা আছে দেহের সুখ বিধান করতে প্রচার করে, কিন্তু যখন ইস্কন আত্মার কল্যাণ, সঙ্গে সঙ্গে দেহের কল্যাণ, আত্মার কল্যাণ প্রসাদ খেলে হবে এবং দেহও তখন সুস্থ থাকবে। তো সেটা মানুষ জানে না, মানুষ আজকাল মদ্য মাংস খেতে চায়, পাশ্চাত্যের কুসংস্কারকে গ্রহণ করতে চায় আর ইন্দ্রিয় সুখ করতে চায়। তো সেজন্য প্রভুপাদের মনোভাব সারা বিশ্ববাসীর জন্য, যে উনি বড় বড় শহরে 108 মন্দির করলেন আর বললেন প্রত্যেকটা বাড়িতে যেন মন্দির হয়, প্রত্যেকটা বাড়ি যেন বৃন্দাবনে পরিণত হয়, এটা তিনি তার শিষ্যদেরকে আদেশ করলেন। যা আজকে এখানে ফণীভূষণ নিতাই রাম দাস, তিনি বাড়িতে মন্দির প্রতিষ্ঠা করেছেন। এই মন্দিরে কি রেখেছেন? রাধা কৃষ্ণ, কোন দেবতাদেরকে রাখেননি, রাজনৈতিক নেতাদের রাখেননি, তিনি রেখেছেন প্রথম যে কৃষ্ণ হচ্ছেন মূল, রাধা কৃষ্ণ, কেন আমরা সবাই তার অংশ, এটা বোধহয় আমরা জানি না। প্রভুপাদ এই গীতার কথা সারা বিশ্বের লোককে শিখিয়ে দিলেন। গীতায় কৃষ্ণ বলেছেন মমই বাংশ জীব ভূত, আমার অংশ হচ্ছে জীব সনাতন, মমই বাংশ জীব লোকে জীব ভূত সনাতন, সনাতন মানে নিত্য, ভগবান হচ্ছেন নিত্য, তার অংশ আমি, আমি দেহ নই। সেজন্য আমরা বলি আমার দেহ, আমার হাত, আমার মাথা, আমার পা, আমি কে? সে আমি কে জগতের লোক জানে না, সেটি গীতায় দেওয়া হয়েছে, যিনি সৃষ্টিকর্তা তিনি দিয়েছেন। তাই আচার্য যিনি গুরু, ভক্ত যিনি সাধু, তিনি ভণ্ডামি করবে না, প্রতারণা করবে না, তিনি আত্মতত্ত্ব শিক্ষা দিবে। ভগবানের শিক্ষাকে গুরুকে, গুরু হচ্ছে যে মুকুন্দ প্রেষ্ট তত্ত্বে, রঘুনাথ দাস গোস্বামী গুরুবর মুকুন্দ প্রেষ্ট তত্ত্বে, গুরুকে মুকুন্দের প্রিয়জন বলে জানবে, সাক্ষাৎ হরিত্বেন সমস্ত শাস্ত্রী, কিন্তু প্রভুর যে প্রিয় এব তস্য, ভগবানের প্রিয় প্রতিনিধি, যিনি ভগবানের সেবক, সেবক সেবক ভগবান, তিনি জানেন তার সেবা কি করে করতে হবে পরম্পরা সূত্রে। তাই তিনি কৃষ্ণ সেবা শিখাবেন, তাই কৃষ্ণ যা বলেছেন, মহাপ্রভু বলেছেন নিত্যানন্দ প্রভুকে যে সর্বত্র আমার আজ্ঞা প্রকাশ কর, কি সে আজ্ঞা? না কলিযুগের যুগ ধর্ম কৃষ্ণ নাম, সবাইয়ের কাছে কৃষ্ণ নাম বিতরণ কর, আর কি ভিক্ষা করো এই কৃষ্ণ নাম, আর সবাইকে কৃষ্ণের শিক্ষা বলো, গীতা ভাগবতের শিক্ষা প্রদান করো, আর কৃষ্ণের ভজনা, ভজ মানে সেবা, সেজন্য ভক্তি শব্দটা আসছে ভজ ধাতু থেকে, সেবায়াম অর্থে প্রয়োগ হয়েছে, সেজন্য ভক্তি, ভজ উক্তি, ভজ শব্দটা সেবায়াম অর্থে, কার সেবা? দরিদ্রের নয়, রোগীর নয়, দেশের নয়, ভগবানের সেবা। এই জন্য প্রত্যেক গৃহে ভগবানের সেবা কি করে হবে সেটি প্রভুপাদ শিখাবেন। সেই জন্য এখানে ফণীভূষণ প্রভু দাস অধিকারী ফণীভূষণ নিতাইরাম দাস অধিকারী প্রভু তিনি মন্দির প্রতিষ্ঠা আজকে উৎসব করছেন, সেজন্য এখানে মন্দিরে গিয়ে ঘরে কে আছে না, উপরে রাধা কৃষ্ণ, সে মালিক, তিনি ভুক্তা। গীতায় কৃষ্ণ বলেন, ভুক্তারম জগৎপ্রসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানম জ্ঞানতমম শান্তি নিচ্ছতি। যদি শান্তি চাও তাহলে এই তিনটি জিনিস জানো, এই জগতের ঈশ্বর নিয়ামক সৃষ্টিকর্তা পালনকর্তা ভরণ পোষণ দাতা হচ্ছে কৃষ্ণ, অন্য কেউ নয়, রাজনৈতিক নেতা নয়, দেবতারা নয়, আমার পিতামাতা নয়, ভগবান কৃষ্ণ। এবং তিনি হচ্ছেন ভোক্তা। কেন? রমণী বলছেন, অহম সর্বস্ব প্রভব, আমার থেকে সব এসছে, জড় চেতন চিনিময় যা কিছু এখানে দেখা যাচ্ছে, মাটি জল আকাশ আগুন বায়ু সব কিছু ভগবানের, ভগবদ গীতায় সুন্দরভাবে বলা হয়েছে। তাই আচার্য গুরু এবং রাজা যিনি হবেন, অভিভাবক যিনি হবেন, পিতামাতা, তাদের দায়িত্ব কর্তব্য এটিকে শিখান যে না আমরা কেউ ভোক্তা নই, ভগবান ভোক্তা। সেই জন্য এই বাড়িতে তার জন্য আলাদা একটা ঘর, বলছেন আমি একটা সিংহাসন করব মহারাজ ঠাকুরের জন্য, ভালো একটা সিংহাসন করব। হ্যাঁ, কেন না, উনি ভোক্তা, উনি মালিক, যেন তার জন্য আলাদা মন্দির আলাদা সিংহাসন করে আমার ইস্কনে দেখানো হচ্ছে। ভগবান যে শ্রেষ্ঠ, তার মন্দির সারা বিশ্বের মধ্যে একটা শ্রেষ্ঠ মন্দির হচ্ছে, যেটি স্বয়ং বলরাম কলিযুগে নিত্যানন্দ রূপে এসেছেন। তিনি 500 বছর পূর্বেই শ্রীল জীব গোস্বামীকে নিয়ে পরিক্রমা করছিলেন নবদ্বীপ ধাম, নবদ্বীপ বৃন্দাবনের মধ্যে কোনো পার্থক্য নেই। তো সেই নবদ্বীপ ধাম জীব গোস্বামী সনাতন গোস্বামীর ভাতৃপুত্র, অনুপমের সন্তান, রূপ গোস্বামীর ভাইয়ের পুত্র। তো সেই জীব গোস্বামী খুব পণ্ডিত, তিনি এসেছিলেন নবদ্বীপে আর নিত্যানন্দ প্রভুর সঙ্গ পেয়েছিলেন, এবং নিত্যানন্দ প্রভু তাকে নবদ্বীপ ধাম পরিক্রমা করিয়েছিলেন। পরিক্রমা করে শেষে মহাপ্রভুর জন্মস্থানে এসে বলেছিলেন, এই যে মায়াপুর দেখছ, এখানে একটা অদ্ভুত মন্দির হবে, অদ্ভুত মন্দির এক হইবে প্রকাশ, গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ। যেখানে অদ্ভুত মন্দির একটা প্রকাশ হবে, যেখানে সমগ্র বিশ্ববাসী গৌরাঙ্গের নিত্য সেবা শিক্ষা অর্জন করবে। তাই ইস্কন থেকে এখন একটা ইউনিভার্সিটি, স্পিরিচুয়াল ইউনিভার্সিটি তৈরি হয়েছে, সেখান থেকে সারা বিশ্বের লোকে শিখানো আছে কিভাবে গীতা ভাগবত সুন্দর করে উপলব্ধি করবে, কি করে ভগবানের পূজা অর্চন করবে, নিজের গৃহেতে থেকে কি করে সমস্ত কর্ম কৃষ্ণের জন্য করবে। সেজন্য আমাদের পারমার্থিক শিক্ষা প্রতিষ্ঠান মায়াপুরে তৈরি হয়েছে, এখনো সেগুলি শিক্ষা দেওয়া হচ্ছে বিশ্ববাসীকে, সারা বিশ্বের লোক এসে শিখছে কি করে ভগবানকে ভোগ লাগাবে, কি করে সমস্ত কর্ম কৃষ্ণের জন্য করবে, গীতাটা কিভাবে কৃষ্ণ বলেছেন অর্জুনকে সেটা কিভাবে উপলব্ধি করবে। পড়ে কিছু বোঝা যায় না, কিন্তু তারা উপলব্ধি করিয়ে দেয়, ও দেখো কৃষ্ণ এটা এই জন্য বলেছেন, এইভাবে কেন উনি সব ধর্ম ত্যাগ করতে বলেছেন, যে কেবল তার শরণাগত হতে বলেছেন। তো এই সমস্ত জিনিস তাত্ত্বিক বিচার প্রভুপাদ আচার্যরা দিয়ে গেছে, তো সেই সব শিক্ষা দেওয়া হচ্ছে। তো সেজন্য আমরা চাই প্রত্যেক বাড়িতে মন্দির হোক। মন্দির মানে কি? মন্দির মানে মনকে ধীর করার পন্থা, এই জন্য মন্দির প্রতিষ্ঠা করতে, তার মন্দির কৃষ্ণের, সেজন্য উপরে রাধা কৃষ্ণ রয়েছে তার মন্দির। তো সেই সেবা কিভাবে করতে হবে, তাই তুলসী সেখানে থাকবে পরম্পরা সূত্রে, গুরু পরম্পরা সূত্রে যেসব আচার্যরা রাধা কৃষ্ণ সেবা করেছেন, তারা কিভাবে করেছেন, তারা শিখিয়েছেন, তাই তাদের মাধ্যমে আমরা সবকিছু সেবা করি, গুরু পরম্পরা মাধ্যমে আমরা ভোগ লাগাই, গুরু পরম্পরা মাধ্যমে। গুরুদেব দেখেন শিষ্য আমার মাত্র সাকর্ণ দিয়েছে, তখন শিষ্য গুরুকে বলেছে, গুরুদেব আমি গরিব, এই সাকর্ণ দিয়েছি, আপনি দয়া করে এটি গ্রহণ করে আপনি পরম্পরা সূত্রে কৃষ্ণকে নিবেদন করুন, আমি যোগ্য নই। এই জন্য শিষ্য সে গুরুর মাধ্যমে সব কিছু করবে, এই জন্য পরম্পরা সূত্রে ভোগ লাগায়। তখন গুরুদেব দেখেন আমার শিষ্য মাত্র এই সাকর্ণ করেছে, তখন গুরুদেব তিনি আবার সেখানে আর কিছু রন্ধন করে যুক্ত করে দেন। তখন তিনি তার গুরুকে নিবেদন করেন, তার গুরু দেখেন আরে আমার শিষ্য এইটুকু লাগিয়েছে, তখন তার গুরুকে তিনি কি করেন না আরো কিছু বানিয়ে এইভাবে পরম্পরা সূত্রে মহাপ্রভুর কাছে যায়। আর মহাপ্রভু সেটা, যদিও মহাপ্রভুর সঙ্গে রাধারানীর ভাব নিয়ে এসেছেন, তখন সেটা রাধারানীর কাছে চলে যায়। রাধারানী দেখেন ও এরা সবাই এতটুকু মাত্র করেছে, রাধারানী পঞ্চাশটা চুলি নিয়ে রান্না করছেন, আর সেখানে অনেক গোপীরা সখীরা সব সাহায্য করছে, কেউ বাটন বাড়ছে, কেউ জল আনছে, কেউ কাঠ দিচ্ছে, কেউ কড়াই ধুচ্ছে, কত রকম সেবাতে সবজি আমান্য করছে, আর রাধারানী একা পঞ্চাশটা চুলিতে রান্না করছেন। কেন উনি রান্নাতে খুব এক্সপার্ট, তাকে সাহায্য সবাই করা উচিত। এই জন্য যারা মায়েরা রান্না করবেন কৃষ্ণের জন্য রান্না করবেন, এবং এটা রাধারানী রান্না করছেন এই ভাব নিয়ে রান্না করবেন, তাহলে এই যখন নিবেদিত হবে সেটা পরম্পরা সূত্রে, আবার পরম্পরা সূত্রে নিজের কাছে ভগবান পাঠিয়ে দিবেন। এই জন্য ভগবান গ্রহণ করে নেন, আবার সম্পূর্ণটাকে দিয়ে দেন, কেন উনি পূর্ণ, পূর্ণর কাছ থেকে যা কিছু চলে যাবে সব পূর্ণই থাকে। তিনি গ্রহণ করে নেন, যেহেতু তিনি পূর্ণতম, গ্রহণ করার পরেও আবার সে পূর্ণ থাকে, কিন্তু আমরা পূর্ণ নই, তাই আমরা যখন গ্রহণ করবো শেষ হয়ে যায়। এই হচ্ছে ভগবত তত্ত্ব আর আমাদের মধ্যে পার্থক্য। ভগবান পূর্ণতম, চিন্ময় বস্তু, অপ্রাকৃত বস্তু, সেটা মানুষ জানে না, মানুষ স্পেকুলেশন করে তার জড় জ্ঞানের দ্বারা, অক্ষত জ্ঞানের দ্বারা, অ থেকে ক্ষ, এ থেকে জেড পর্যন্ত শিখেছে, সেটা লিমিট সীমিত জ্ঞান, তো বুঝতে পারে না। তাহলে না ভগবানকে তোমরা দিলে ওই তো দিয়ে গেল, কিন্তু আপনি এমনি সাকর্ণ খান, আর ওই ভগবানকে যে দেওয়া হয়েছে সেটা আবার ফেরত এসছে সেটা খান, দুটির মধ্যে পার্থক্য আছে। আগে অনেক লোক নিরামিষ খায় কিন্তু ভোগ লাগায় না, কিন্তু তারা কখনো ভগবত ভক্তি লাভ করতে পারে না, নাস্তিকই হয়েই থাকে। অনেক সংস্থা আছে নিরামিষ খায় কিন্তু জীব হত্যা করে, কিন্তু অনেক ভক্ত তার শাক সবজি ভগবানকে নিবেদন করে, কেন কৃষ্ণের নির্দেশ পালন করে, গুরুদেবের আদেশে। গুরুদেব বলেছেন, কৃষ্ণ বলেছেন, পত্রম পুষ্পং ফলম ত্বয়ম, এটি সব ভগবানকে নিবেদন করো, নাহলে এটা চুরি করা হবে, পাপ হবে, তুমি সৃষ্টি করতে পারো না শাক সবজি, অতএব এটা তার জিনিস তাকে জানাও। এ হচ্ছে সদ্গুরু। কিন্তু ভণ্ডগুরুরা নিজেরা মধ্য মাংস খাবে, আর শিষ্য বলে তুই যা করছিস কর, আমার পাওনা পাঠিয়ে দাও। কয়েকদিন আগে গিয়েছি, একটা ভক্ত বলছে আমার মামা একজন গুরু, অনেক শিষ্য, হাজার হাজার শিষ্যের গুরু। তো একদিন আমি মামার বাড়িতে গিয়েছি, দেখছি কয়েকটা শিষ্য এসছে, জোর করে ঠাকুর সামনেই ডাকছে, জোর করে এখানে আয়, আমার পা ধরে প্রণাম কর, আর প্রণামই ফেল এখানে। তো এরকম করে আমার মামা, সে গুরু, সব শিষ্যরা আসে এরকম দেখে দেখে চোখ করছে। তখন সেই ভক্তটা বলছে, আমি আমার মামাকে বললাম, মামা তুমি যে রাধা কৃষ্ণের সামনে শিষ্যকে ডেকে পায়ের প্রণাম নিচ্ছ, তুমি কি জানো কত বড় একটা ভুল করছ? তখন শিষ্যদের দূরে আড়ালে বলেছেন যে আসলে দেখো আমি তো এইসব জানি না, আমার বাবা গুরু ছিল, আমি এইসব করে যাচ্ছি কুলগুরু হিসাবে, তুমি নরকে যাবে, এই যে মাছ মাংস খাচ্ছ আবার দীক্ষা দিচ্ছ, তুমি জানো গুরু কে হতে পারে? শিবজি বলেছেন, গুরবু বহব সন্তি শিষ্য বিতপহারক, তুমি তো শিষ্যের টাকা পয়সা হরণকারী গুরু, তুমি তো একটা আসুরিক গুরু, তাকে শিখাচ্ছ না আত্মজ্ঞান, দেহের সুখ শিখাচ্ছ, এ তো অসুরদের কাজ। তখন চুপ হয়ে গেছে, আরে আমি জানি না, তুই কাউকে বলিস না, বলছে না তুমি এইগুলা সব ছাড়ো, এই মাছ মাংস খাওয়া ছাড়ো, আমি তোমার ভাগনা, আমি চাই তোমার এইসব ঠিকঠাক হোক। তো এর অনেক সময় বুঝতে পারে না মানুষ, কুলগুরু হয়ে যায়, বা কেউ কেউ আবার টাকা পয়সার লোভে গুরু হয়ে যায়। শুক্রাচার্য এরকম হয়েছিল, শুক্রাচার্য ঘরে বল কথা বলবেন না, হরে কৃষ্ণ কথা নয়, চুপচাপ বসুন। তো শুক্রাচার্য যখন বামন দেব এসেছিলেন ভিক্ষা নিতে, শুক্রাচার্য অহংকার বলি মহারাজের কাছে, বলি মহারাজের একটু অহংকার ছিল যে আমি খুব বড় দানা দানি দাতা। তাই বামন দেব রূপে ভগবান বিষ্ণু ছোট্ট একটা ব্রহ্মচারী বটু বেশ ধারণ করে এসেছেন, ছোট্ট বাচ্চা, ভিক্ষাম দেহি। তখন বলি মহারাজ তো হেতু দাতা চলে গেছেন, তখন গুরু নিষেধ করছে, যাবি না। যে কেন গুরুদেব, তুই জানিস একে লোকে যে স্বয়ং বিষ্ণু এই বামন দেব রূপে এসেছে, তুমি সারা স্বর্গ মর্ত পাতালের রাজা, একছত্র সম্রাট হয়েছ, ইন্দ্রের ভাই রূপে এই বামন দেব আবির্ভূত হয়েছে, উপেন্দ্র, এ তোমার সব হরণ করতে আসছে, ও ইনি বিষ্ণু, তাহলে তোর সব তো ওনাকে দিয়ে দিব। বলছে না না তুই যাবি না। কিন্তু বলি মহারাজ গুরুকে ত্যাগ করে দিল, গুরু ত্যাগ করতে নেই, যে ভগবত সেবাতে বাধক যে গুরু হবে সেই গুরুকে ত্যাগ করতে হয়, শাস্ত্রে এটা সিদ্ধান্ত দেওয়া হবে। তখন বলি মহারাজ একদম ত্যাগ করবেন, এই জন্য বলি মহারাজ মহাজন, আমরা মহাজন বাক্যে চলি, শাস্ত্রে বলা হয়েছে কপন্থা, বলা যে মহাজন যেন গত সপন্থা, মহাজনরা যে পন্থা দিবেন সেটাই অনুসরণ করবে। বলি মহারাজ এই জন্যই মহা অসুর, কিন্তু তিনি যেহেতু ভগবানকে সব দিলেন, কেন না জানলেন সব তো ভগবানের, তাই ভগবান তাকে আত্মসাত করলেন, যেহেতু তিনি আত্মসমর্পণ করেছিলেন, শরণাগত ব্যক্তিকে ভগবান গ্রহণ করেন। তার উদাহরণ বলি মহারাজ, গুরুর কথা শুনলেন না, কেন গুরু ভগবানের সেবা শিখাবে, কোন গুরু যদি ভগবত সেবা থেকে বাধা দেয় সে গুরু নয়, ও ভণ্ড প্রতারক, সেজন্য তাকে ত্যাগ করতে হয়। যে মাতা পিতা ভগবানের সেবা বাধা দিবে, যেমন প্রহ্লাদ মহারাজ তার বাবা বাধা দিচ্ছে ভগবানের সেবা করতে, তাই প্রহ্লাদ মহারাজ তার বাবাকে ত্যাগ করলেন। যে মা ভগবানের সেবা থেকে বঞ্চনা করে, যেমন কৈকেয়ী ভরত মহারাজকে বাধা দিচ্ছে, না রামচন্দ্র এখানে সে রাজা হবে না, তুমি হবে। তখন ভরত মহারাজ মাকে বলেন তুমি একটা পিশাচি, ত্যাগ করে দিলেন, তোমার মতো মা লাগবে না, রামচন্দ্রের সেবা থেকে তুমি আমাকে বঞ্চিত করাচ্ছ, অতএব তোমার মতো মা লাগবে না। এই জন্য মাতা ত্যাগ, পিতা ত্যাগ, গুরু ত্যাগ, দেবতা ত্যাগ। খটাঙ্গ মহারাজ ভাগবতে বর্ণনা করা আছে, খটাঙ্গ মহারাজ দেবতাদেরকে ত্যাগ করলেন, দেবতারা নিয়ে গেছিলেন অসুরদের সাথে যুদ্ধ করার জন্য এই মর্ত্যমণ্ডল থেকে খটাঙ্গ মহারাজকে, একজন বড় পরাক্রমশালী রাজা মর্ত্যমণ্ডলে ছিলেন, যিনি বৈষ্ণব, তার গৃহে রাজধানীতে বিষ্ণু মন্দির পূজা করতেন নিজে, আর জগতে সমাজে তার প্রজাদের শিখাতেন বিষ্ণু আরাধনা, ভগবান মালিক তিনি সবকিছুর উৎস, এসব শিখাতেন প্রজাদের। সেই খটাঙ্গ মহারাজ বড় যুদ্ধিয়াও ছিলেন, ক্ষত্রিয়, তো দেবতারা এক সময় স্বর্গরাজ্য দখল করেছিল, তখন তারা পারেনি দেবতারা, তখন জানলো খটাঙ্গ মহারাজ খুব পরাক্রমশালী যুদ্ধিয়া, তাকে নিয়ে গেছিল। তখন খটাঙ্গ মহারাজ বলেছিলেন আমি তো মনুষ্য দেহে তোমাদের লোকে যেতে পারি না, তখন ইন্দ্র বলেন আমরা তোমাকে উপযুক্ত শক্তি প্রদান করছি, যেন দেবতাদের শক্তি ছাড়া কেউ দেবলোকে যেতে পারে না, যারা মূর্খ বৈজ্ঞানিকরা বলে চাঁদে চলে গেছে তারা ভাওতা প্রতারণা করেছে, স্কুল কলেজে যে মিথ্যা প্রচার কখনো এটা সঠিক নয়, এখন তার প্রমাণ হয়েছে, কেন দেবলোকে যেতে গেলে এই যান্ত্রিক যানে যাওয়া যায় না, রকেট দিয়ে যাওয়া যায় না, দেবলোকে দেবতাদের আশীর্বাদ লাগবে, রাবণের মতো ভাবনা, রাবণ চেয়েছিল স্বর্গে সিঁড়ি বেঁধে দেবে কিন্তু করতে পারেনি, তো এরকম অনেকে ভাবে যান্ত্রিক জানে যাবে, পাসপোর্ট না হলে আমরা বাংলাদেশে যেতে পারি না, পাসপোর্ট না হলে আমরা আমেরিকা যেতে পারি না, তাদের অনুমোদন ছাড়া, তাহলে যান্ত্রিক জানে আপনি চলে যাবেন, সেটা মিথ্যা, কেন চন্দ্রলোক অনেক ঊর্ধ্বে, সূর্যলোকের আরো ঊর্ধ্বে, সেখানে গেলে সূর্যলোক অতিক্রম করতে হবে, সেখানে পুড়ে ছাই হয়ে যাবে, যারা সঠিক বৈজ্ঞানিক তারা এখন বলে যে উঠাতে পারবে না, এত কিলোমিটার এত হাজার উপরে সেখানে যে কোনো যন্ত্র পুড়ে ছাই হয়ে যাবে, এবং সেখানে অনেক প্রমাণও দিয়েছে, তারা কিভাবে নাটক করে দেখিয়েছিল আমেরিকা সরকার সব দেশকে ভয় দেওয়ার জন্য, আমাদের মোদি সরকারও চাঁদে পাঠালো, কিন্তু পরে আর শূন্য। চাঁদে গেলে তাহলে তো সেটা সবসময় হবে, যেতে পারে না, এটা ভাওতা, টাকা নষ্ট সবকিছু। সেজন্য এখানে ইন্দ্র ফটাঙ্গ মহারাজকে শক্তি দিলেন এবং নিয়ে গেলেন সশরীরে, আর সেখানে যুদ্ধেতে অসুরদেরকে হারিয়ে দিলেন, ফটাঙ্গ মহারাজ সবাইকে তাড়িয়ে দিলেন। তখন ইন্দ্র সভা করে বরণ করতে চাইলেন, প্রশংসিত করতে চাইলেন, কিছু উপঢৌকন দিতে চাইলেন। তখন ইন্দ্র বললেন, হে রাজন, আপনি আমাদেরকে স্বর্গরাজ্যে ফিরিয়ে দিলেন, অসুরদের থেকে মুক্ত করালেন, আমরা আপনাকে স্বর্গরাজের অর্ধেক দিতে চাই, আপনি এটা নিন। তাই ফটাঙ্গ মহারাজ হাসলেন, দেখুন আপনি কিছুদিন আগে অসুরদের দ্বারা কবলিত হয়েছিলেন, পুরা স্বর্গরাজ্য অসুরদের দখলে ছিল, অতএব এই অনিত্য রাজ্য আমি কামনা করি না, অতএব এখানে আমি থাকতে চাই না। সেজন্য দেবতাদের প্রত্যাখ্যান করে দিলেন তাদের কার্যকলাপ। ইন্দ্র, তুমি যদি কিছু বর দিতে চাও, দেখো যে আমার আর কত সময় মৃত্যুবরণ করতে টাইম আছে সেটা তুমি বলো। তখন ইন্দ্র দেখলেন যে আপনার আর এক মুহূর্ত টাইম আছে, বলে আমার মন্দিরে পৌঁছে দাও। তো মানে এক মুহূর্ত সময় থাকা সত্ত্বেও সেই খটাঙ্গ মহারাজ ভগবানের ভক্ত সেখানে মন্দিরে স্মরণ করে ভগবত ধামে চলে গেলেন। সেজন্য আমাদের কিসের ভয়? আমরা জানি না কতদিন থাকবো, কিন্তু এখানে আমরা জীবিত আছি, এই জীবনেই ভগবত আরাধনা করা উচিত। এই জন্য মন্দির ইংরাজিতে বলে টেম্পল, টিতে ট্রাঙ্কুইলিটি প্রশান্তি হবে, টিইতে এডুকেশন, তাই সেখানে শিক্ষা লাভ হবে। কি মন্দির থাকলে সেখানে গীতা ভাগবত, ভগবান মালিক, তাই তার যে শিক্ষা গীতা ভাগবত থেকে অর্জন করতে হবে, জল্পনা কল্পনা করে না। ই সেজন্য বলে টিই, ট্রাঙ্কুইলিটি মানে প্রশান্তি। যদি আমরা গীতা ভাগবতের শিক্ষা গ্রহণ করি, দিব্য জ্ঞান আসবে, তখন আপনি অটোমেটিক্যালি কেন অসন্তুষ্ট ছিলেন সেটা বুঝতে পারবেন। কেন না? দেহাত্ম বুদ্ধি। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ভারতীয়, আমেরিকান, পাকিস্তানি, ডক্টর, মহিলা, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, প্রধানমন্ত্রী, দেহাত্ম বুদ্ধি মানে যুদ্ধ, হিংসা, দ্বৈত ভাব, সবসময় অশান্তি, সবসময় উশৃঙ্খল জগতে চলে, এই দেহাত্ম বুদ্ধির দরুন। তো সেজন্য গীতা ভাগবত শিক্ষা, মহাপ্রভু নিত্যানন্দ প্রভু বলছিলেন যে বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। এই জন্য যে মন্দির হবে বাড়িতে বা প্রত্যেক বাড়িতে মন্দির দরকার, সেখানে রাধা কৃষ্ণ কেন্দ্রতে থাকবে, তিনি মূল মালিক, তাই তার শিক্ষা গীতা ভাগবত থেকে পড়ে জানতে হবে, করণীয় অকরণীয় সেটা শিখতে হবে। এই দেহটা যন্ত্র, এই যন্ত্র যেমন মাইক, টিভি, ম্যানুয়াল বই অনুসারে আমরা চলি, নিজের স্পেকুলেশন করে যন্ত্র যদি টিপাবেন নষ্ট হয়ে যাবে, ঠিক সেরকম এই দেহ একটা যন্ত্র স্বরূপ, তাই তার ম্যানুয়াল বুক গীতা ভাগবত। এই জন্য মন্দির যখন করবেন সেখানে গীতা ভাগবতের শিক্ষা, এই জন্য এডুকেশন, টিই এম, এম তে মেডিকেশন, যখন আপনি গীতা ভাগবতের শিক্ষা অনুসারে সমস্ত কার্যকলাপ করবেন তখন রোগ মুক্তি, মেডিকেশন, আপনি রোগ মুক্ত হবেন। কেন? সেখানে আপনি শিক্ষা পাচ্ছেন ভোরে উঠা, যে গীতা ভাগবতের শিক্ষা দেওয়া হচ্ছে ভোরে উঠো, সূর্য উদয়ের আগে উঠো, ব্রহ্ম মুহূর্তে উঠো। আমি কয়েকদিন আগে একটা জায়গায় গিয়েছিলাম, ধানতলা রানাঘাটের এলাকায়, ওখানে একটা ভক্ত বলছে আমার স্ত্রী অত ঠান্ডা ধাত এবং তার এরকম কফ জমত বা অনেক কিছু, ডাক্তার লক্ষ লক্ষ টাকা ভেলুর টেলুর গিয়েও ভালো হয়নি, কিন্তু বলছে আপনি একদিন ক্লাস দিচ্ছিলেন, বলেন যে ভোরে উঠে সূর্যোদয়ের আগে যদি স্নান হয় দেব স্নান, আর সেই স্নানের দ্বারা অনেক রোগ মুক্ত হয়ে যাবে, অ্যান্টিবায়োটিক তৈরি হবে। আমরা অ্যান্টিবায়োটিক কিনে খাই টাকা দিয়ে, কিন্তু ফ্রি অ্যান্টিবায়োটিক তৈরি হবে ভোরে ঠান্ডা জলে স্নান যদি কেউ করে। এইসব আচার্যরা শিখিয়েছেন, আমাদের ইসকনের প্রতিষ্ঠাতা প্রভুপাদ, তিনি তার বিদেশি শিষ্যদেরও, সারা বিশ্বের ভক্তদের তিনি এটাই শিখিয়েছেন। প্রথমে বিদেশিদেরকে বলতেন যে তোমরা ভোরে ওঠো, তারা কেউ সাত দিন দশ দিন একবার স্নান করতো না, কিন্তু প্রভুপাদ তাদেরকে বলতেন নর্মাল জলে, তোমাদের দেশ ঠান্ডা, বরফের মতো জল, কিন্তু নর্মাল করো না, গরম করে নর্মাল, গরম থাকবে নাকি ঠান্ডা থাকবে না, উষ্ণ থাকবে না, নর্মাল যেমন জল, সেই জলে স্নান করো অ্যান্টিবায়োটিক তৈরি হবে, সেটা জানে না। ডাক্তাররা টাকা নেবে বলে আপনাদেরকে শিখাবে না, প্রকৃত ডাক্তার সে জানে, তারা ঘুরে উঠে স্নান করে। কিন্তু অনেক সময় অনেক ডাক্তার টাকার জন্য অনেক রোগ সহজে মুক্ত হওয়া যায়, সাময়িকভাবে কিছু প্রাথমিক বাড়িতে কিছু ট্রিটমেন্ট করা যায় পালনের মাধ্যমে, ইন্দ্রিয় সংযমের মাধ্যমে, খাদ্যর মাধ্যমে, সেজন্য ভগবানের সমস্ত জিনিস তাকে টাচ করে সবকিছু করার মাধ্যমে। সেজন্য আমরা যখন স্নান করি গঙ্গা গঙ্গা বলে স্নান করি, তার মানে গঙ্গা জল ভগবানের পাদ ধৌত, সেটা স্নান করলে আপনি আস্তে আস্তে অনেক রোগ মুক্ত হবেন। অনেক লোক তারা শুনে আমাদের প্রভুপাদের এই শিক্ষাগুলি, তারা অনেক বলে যে আমরা এরকম অনেক রোগ থেকে মুক্ত হয়ে গেছি, সেজন্য মেডিকেশন TEM মন্দির থেকে এই শিক্ষায় হবে, গীতা ভাগবতের শিক্ষা থেকে বুঝবে কি করে রোগ মুক্ত হবে। সেজন্য গীতায় বলেছেন যুক্ত আহার যুক্ত বিহার সবকিছু যুক্ত পরিমিত সব, ঘুমাচ্ছ 10 ঘন্টা না, তোমাকে ঘুমাতে হবে 6 ঘন্টা কম পক্ষে। সুস্থ ব্যক্তি 6 ঘন্টা ঘুমাবে 10টা থেকে 4টা, এরকম রাত 12টায় ঘুমাবে 2টায় ঘুমাবে, তখন আপনার মস্তিষ্ক নষ্ট হয়ে যাবে, ব্রেন গুলি ডাল হয়ে যাবে, আস্তে আস্তে আপনার স্নায়ু দুর্বল হবে, নানা রোগ আক্রমণ করবে। আজকাল অনেক ছেলে মেয়ে পড়ে 2টা 3টা পর্যন্ত, বলে ব্রেন কাজ করছে না মহারাজ, কতটাই ঘুমায়, বলে 2টায় উঠো 8টা 9টা 10টা, তাহলে এরকম করো না, কত ঘন্টা ঘুমাচ্ছ সিস্টেমেটিক করো, তোমার আগেই পড়াশোনা হয়ে যাবে, উঠে যাও ঘুরে, ব্রহ্ম মুহূর্তে উঠো, সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্ব মুহূর্তকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়, সেই সময় যে স্নান সেই জল গঙ্গাতে পরিণত হয়, তখন সেই স্নানটা ওই মুহূর্তটাকে যে কোনো জায়গায়, তখন আপনি গঙ্গা 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 বলে জল ঢালবেন, তখন গঙ্গা স্নানের ফল। তাই গঙ্গা ভগবানের পাদধৌত, তো বিষ্ণুর সাথে যুক্ত, সেজন্য মেডিকেশন TMP পিউরিফিকেশন, আপনি পবিত্র হয়ে যাবেন, আপনার হৃদয় মনোভাব সব শুদ্ধ হবে, আপনার কথাবার্তা কার্যকলাপ সব শুদ্ধ হবে, অশ্লীল কাজে যাবে না, মদ্য মাংস এসব খেলে আপনি শুদ্ধ নন, অবৈধ সঙ্গ করলে আপনি শুদ্ধ নন, তখন আপনার মনোবৃত্তি অবৈধ ক্রীড়া থেকে মুক্ত হবে, খারাপ সব থেকে মুক্ত হবে, যেসব মৃত শরীর সব সেগুলি আমরা খাই, টাকা পয়সা দিয়ে কিনে এনে ফ্রিজে রাখি, শ্মশান করি ফ্রিজটাকে, যেখানে শ্মশানে মৃত শরীর পুড়ানো হয়, কিন্তু ঘরকে শ্মশানে পরিণত মানুষ করছে, কি না মৃত শরীর গুলা এনে বাড়িতে রাখছে, টাকা দিয়ে মৃত শরীর শ্মশান তৈরি হচ্ছে, তো সেই বাড়িতে শান্তি হবে কি করে, পবিত্র নয় অপবিত্র, মরে গেলে স্নান করতে হয়, গোবর দিয়ে মুছতে হয় সেই স্থানকে। আর আজকাল লোক শিক্ষা গ্রহণ করছে, স্কুল কলেজ ডিগ্রি পাচ্ছে, কিন্তু মূর্খ হয়ে রয়েছে, সব নিয়ে আসতে, তাই বাড়িতে অশান্তি সবসময়, যুদ্ধ মারামারি কোন রকম হতাশা উৎকণ্ঠা উদ্বেগ 24 ঘন্টা, তার কারণ আমরা অপবিত্র স্থান তৈরি করছি গৃহকে। এই জন্য মন্দির, মন্দির হবে সেখানে ভগবানকে কেন্দ্র করে, সেখানে অন্য সব আসবে না, সেখানে শাকসবজি ভগবানকে নিবেদন করতে হবে, প্রসাদ আকারে গ্রহণ করতে হবে, তো এটা মানুষ জানে না। তো প্রভুপাদ এই জন্য বলেছেন প্রত্যেকটা শহরে আমাদের ইস্কন মন্দির হবে, আর সঙ্গে সঙ্গে প্রত্যেক গৃহতে মন্দির করবে ভক্তরা। সেই জন্য এখানে আমাদের ফণিভূষণ নিতাইরাম দাস প্রভু আমার গুরু ভ্রাতা, উনি এরকম মন্দির তৈরি করছেন, তাই আজকে এখানে সকাল থেকে ভক্ত সঙ্গ হচ্ছে। TEMP পিউরিফিকেশন, TMPE এনগেজমেন্ট, তার মানে ভগবানের সেবাতে কর্ম সম্পাদন, আপনি থাকবেন 24 ঘন্টা, রান্না বান্না চাষবাস এই বাড়িটা ভগবানের, তো এখানে সব কর্ম কৃষ্ণের জন্য, এনগেজমেন্ট কৃষ্ণের জন্য, আমরা জগতে নিজের ইন্দ্রিয় সুখের জন্য এনগেজমেন্ট থাকে, আর এনগেজমেন্ট থাকে না চঞ্চল হয় ছেলে মেয়ে বৌমারা, চাকর চাকরানি রেখে দেয়, আর বৌমারা ইন্দ্রিয় সুখে কাজ করে না, তখন আগিকার মাতাজিরা সারাদিন কাজ করতো, তো তারা বুঝতে পারতো না, সেজন্য তারা সরল থাকতো, কোনো ডিভোর্স হতো না আগিকার লোকেদের, আর এখন বিয়ে হয়ে গেল কয়েকদিন পরে ডিভোর্স, কেন না কাজকর্ম করেন না, অলসের মস্তিষ্ক কি হয়, অলস মস্তিষ্ক শয়তানের কারণে দুষ্ট দুষ্ট বুদ্ধি হবে, আজে বাজে টিভি দেখবে আর আজে বাজে সন্তান হবে, সে সন্তানে যে মদ খাবে, কেন টিভিতে খারাপ জিনিস দেখছে, মা গর্ভেতে শিশু শিখে যাচ্ছে, খারাপ গালি দিচ্ছে, খারাপ দেখছে, খারাপ খাচ্ছে, বাচ্চা জন্ম হয়ে কি করবে, দেখা যাচ্ছে আজকাল সেই সব বাচ্চারা একটু বড় হয়ে গিয়ে খারাপ দিকে চলে যাচ্ছে, আর মা বাবা হতাশা হয়ে যাচ্ছে, আমার ছেলে চলে গেল, আমরা কয়েকটা জায়গায় গেছি কান্না করছে কয়েকটা বাবা, আমরা আমার মেয়ে একটা দুশ্চরিত্র ছেলের সাথে চলে গেল, আরে মাতাজি আপনি টিভিতে বাচ্চা যখন ছিল কি দেখছিলেন, ওই খারাপ দেখছিলেন, ভালোবাসা সব দেখেছিলেন, আসক্ত হয়েছিলেন, আপনার মেয়ে তো ওখান থেকে দেখে গেছে, তাই জন্ম হয় ওইটাই তো শিখে আছে, বাচ্চা গর্ভ থেকে শিখে, এটা শাস্ত্রে অনেক প্রমাণ আছে, প্রহ্লাদ মহারাজ অনেক ভক্ত, এখনো যারা ভক্ত তাদের বাচ্চা উৎপন্ন হয়, দেখবেন সে কেবল মা গান করে, মা ভগবানকে ভোগ লাগায়, পূজা করে, বাচ্চা জন্ম একটু হামাগুড়ি দিতে শিখে মন্দিরে শুধু ঢুকবে, কৃষ্ণ নাম না করলে কান্না করবে, প্রসাদ না দিলে এক জায়গায় দেখছে তাদেরকে মাছ মাংস দিতে বলছে, না মামার বাড়ি বলছে না না মাছের অন্নপ্রাশন করো, বাচ্চা মুখ বন্ধ করে কান্না করে একদম কিছুতেই খাওয়াতে পারবে না, কারণ তার মা বলছে আমি প্রসাদ খাই, তোমরা এরকম জোর করে তাকে অমেদ্য খাওয়াতে চাইছো, তখন আবার ভোগ দিয়ে প্রসাদ দিয়েছে তখন খেয়ে নিয়েছে, হাসি মুখে খাচ্ছে। আমরা জানি নরোত্তম দাস ঠাকুর, তাকেও যখন অন্য বিষ্ণু প্রসাদ দেওয়া হয়নি তখন উনি গ্রহণ করেননি, তখন ওখানে একজন ত্রিকালজ্ঞ ভক্ত বলে আরে এ কেন গ্রহণ করছে না, তোমরা জানো না তোমাদের বাড়িতে মন্দির আছে, সেই মন্দিরের প্রসাদ তাকে দাও, এখনই গ্রহণ করবে, তখন পায়েস রান্না করে ভোগ লাগিয়ে বিষ্ণু সেই প্রসাদ যখন নরোত্তম দাস ঠাকুরকে দেওয়া হয়েছে গ্রহণ করেছে আনন্দে হাসি মুখে। এই জন্য আমাদের প্রত্যেককে জানতে, এই জন্য মন্দির TMPE এনগেজমেন্ট ভগবত ভক্তি সেবায় সর্বকর্ম কৃষ্ণের জন্য করুন, TMPL মানে লাভ, সকলের মধ্যে সেই ভালোবাসা যে হারিয়ে গেছে সেটা উদ্রেক হবে, নিতাই গৌর প্রেমানন্দে। এই জন্য টেম্পল প্রভুপা সারা বিশ্ববাসীকে বললেন যে তোমরা বাড়িতে মন্দির করো তাহলে মন ধীর হবে, এজন্য আমার অনুরোধ আপনারা চেষ্টা করুন, আমি এই গোয়ালাপাড়ায় একবার এসেছিলাম বহু কয়েক দু তিন বছর আগে মনে হয় না আরো বেশি, এখানে কোথায় একটা অষ্টপ্রহর কীর্তন হবে তার আগে আমরা এসেছিলাম, সেখানে আমরা হরি কথা বলছিলাম, তখন এই প্রভু ফণীভূষণ প্রভু যে মহারাজ আমি মন্দির করছি আপনি যেই দিনে আসবেন সেই দিন আমি প্রতিষ্ঠা করব, ভক্ত সেবাটা উৎসব আয়োজন করব, তো আমরা টাইম পাচ্ছিলাম না, উনি বৈশাখ মাসে চাইছিলেন, কিন্তু এমন আমরা এনগেজ ছিলাম প্রচারে বিভিন্ন স্থানে আসতে পারিনি, উড়িষ্যাতে ছিলাম, তখন ভগবানের কৃপা আশীর্বাদ হলো, তা আজকে আমরা এখানে খুব পবিত্র দিন, বলদেব বিদ্যাভূষণ প্রভু আচার্য ভাস্কর যিনি সমস্ত বিভিন্ন টিকা বৈষ্ণব সিদ্ধান্ত প্রদান করেছেন, যিনি গোবিন্দ ভাষ্য স্বয়ং রাধা গোবিন্দ জয়পুরে গলদা পাহাড়ে শাস্ত্র সিদ্ধান্ত বেদান্ত সূত্রের ভাষ্য গোবিন্দ ভাষ্য স্বয়ং বিগ্রহ তিনি বলেছেন, আর এই বলদেব বিদ্যাভূষণ উনি লিখেছিলেন, কত বড় ভক্ত, আসল সিদ্ধান্ত গৌড়ীয় বৈষ্ণব সিদ্ধান্ত রত্ন তিনি দিয়েছেন, কি করে না স্বয়ং গোবিন্দদেব বলেছেন আর উনি লিখেছেন সেই প্রমাণ শাস্ত্র, তো সেই বলদেব বিদ্যাভূষণ প্রভুর আজকে তির্ভাব দিবস এবং গঙ্গামাতা গোস্বামীর আবির্ভাব, আমরা শুনলাম গঙ্গামাতা গোস্বামী কিভাবে রাজকন্যা রূপেও তিনি বৈষ্ণব বৈরাগ্য প্রধান ছিলেন এবং তিনি কিভাবে গঙ্গা স্নান করলেন, আজকে গঙ্গা পূজা, তো উনি গঙ্গা স্নান করতে চেয়েছিলেন কিন্তু স্বয়ং জগন্নাথ তার চরণ থেকে গঙ্গাকে প্রবাহিত করে তাকে দর্শন দিয়ে তার নাম সেদিন থেকে হয়েছিল গঙ্গা মাতা, আগে নাম ছিল সচি দেবী রাজকন্যা, তিনি খুব বৈরাগ্য এবং তিনি ভাগবত বক্তা ছিলেন এবং আচার্য ছিলেন, গুরু ছিলেন জগন্নাথের রাজার সেবকদের, এইরকম একজন মহিলা, তার মানে কে গুরু হবে যে কৃষ্ণ ভক্তি আচরণ শিক্ষা করবে, তিনি গুরু, সে মুচি কুলে আসছে না মহিলা না দেখতেও সুন্দর না মুসলিম না খ্রিস্টান, এই বিচার নয়, দেহের পরিচয় দিয়ে এই তত্ত্ব বিচার হয়, ভগবত ভক্তি আত্মজ্ঞান, যে কৃষ্ণ ভক্তি করে কৃষ্ণ সেবা করে যেই কৃষ্ণ ভজন করে সেই অনুসারে শিক্ষা লাভ হবে। আমাদের স্কুল কলেজের ডিগ্রি থাকলে পিএইচডি করছে ভাগবতের উপরে, কিন্তু স্পেকুলেশন করছে, জল্পনা কল্পনা করছে। ব্রাহ্মণ কুলে জন্ম হয়েছে কিন্তু শাস্ত্র জ্ঞান নেই, স্পেকুলেশন করছে, মদ্য মাংস খায়। তো সে ভগবত ভক্ত নয়, কিন্তু একজন কৃষ্ণ নাম করে প্রসাদ সেবা করে সে শ্রেষ্ঠ ব্যক্তি, ভাগবত বলছে। হ্যাঁ, সপচ হত গরিয়াম, যদি চাণ্ডাল কুলে জন্ম হয়েছে কিন্তু হরিনাম করছে, সে গরিয়াম শ্রেষ্ঠ ভগবানের ভক্ত। এইভাবে আজ সারা বিশ্বের মানুষ ভক্তি লাভ করছে। তাই আমি অনুরোধ করব আপনার নাম হট সংঘ সপ্তাহে একদিন বসবেন সাধু সংঘ, আর নিজের বাড়িটাকে মন্দিরে পরিণত করবেন, যেখানে মনকে ধীর করবেন। আমরা শুনলাম কিভাবে প্রশান্তি, মানসিক প্রশান্তি, কিভাবে গীতা ভাগবত শিক্ষা অনুসারে কর্তব্য কর্তব্য নির্ণয়, যার ফলে পবিত্রীকরণ হওয়া মাধ্যমে কি করে আমরা নিজেকে আস্তে আস্তে রোগ মুক্ত, রোগ থাকবে কিন্তু আপনি বিচলিত হবেন না, এই জড় জগতে রোগ থাকবে কিন্তু সাময়িক অল্প থাকবে, রোগ থাকবে কিন্তু আপনি বিচলিত হবেন না, অনেক সুরক্ষা থাকবে। আর কিভাবে আমরা কৃষ্ণ সেবাতে সমস্ত কর্ম গীতায় কৃষ্ণ বলেছেন তার আশ্রয়ে করতে, তাই ভক্তরা চাষবাস চাকরি ব্যবসা কিছু ত্যাগ করবে না, কেবল ভগবানের সেবা সম্পাদনার্থে তার প্রীত্যার্থে সেই কর্ম করবে, যার যেমন বৃত্তি আছে এভাবে এনগেজমেন্ট, এবং যার ফলে ভগবান যে সমস্ত জীব সৃষ্টি করেছেন সবাই তার, তাই সবাইয়ের সাথে তার সম্বন্ধ ভালোবাসা জাগ্রত হবে। তাই আজকে ইস্কনে খ্রিস্টান পরিবারের লোক আছে, আফ্রিকার লোক আছে, মানুষ মানুষকে খায়, সেই ধরনের লোকেরা এখন ভক্ত হয়ে গেছে। তো এই ভালোবাসাটা কিসে থেকে এসছে? প্রভুপাদ ঈশ্বর শিক্ষা দিয়েছেন বলে। তাই তারা বাড়িতে মন্দির করেছে, হরিনাম করছে, প্রসাদ সেবা করছে, এভাবে প্রকৃত আশ্রম, গৃহস্থ আশ্রম করে তুলেছে। তো সেজন্য ফণীভূষণ প্রভু তার আশ্রম করলেন, গৃহস্থ আশ্রম। তা আমি ধন্যবাদ জানাবো আজকে এই মন্দির, রাধাকৃষ্ণ পরম্পরা, পঞ্চতত্ত্ব, নৃসিংহদেব, তুলসী এবং গুরু পরম্পরার মাধ্যমে সেবা করার সুযোগ তিনি করছিলেন। আজকে আরো বিশেষভাবে মন্দির স্থাপন করে দেখালেন যে না, আমার গৃহের মালিক কৃষ্ণ। এই জন্য মন্দির স্থাপন আজকে হলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।